بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
যখন মক্কা বিজয় হয়ে যাবে, এরপরে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসতে থাকবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার নবুয়তের অবস্থা, নবুয়তের কার্যকাল শেষ দিকে, আপনার আর দরকার নাই। এবার আপনি সারাই পৃথিবীতে আল্লাহর দ্বীন চলতে থাকবে, আপনার যেই কাজ সেই কাজ শেষ হয়ে আসতেছে। সুতরাং ওই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির মানে আপনি মৃত্যুর জন্য, এন্তেকালের জন্য প্রস্তুতি নেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন। তো ওখানে আমরা বলতেছিলাম যে ফাতহ মানে হলো বিজয়। আমাদের যে সূরা থেকে তাফসীর হবে, সূরার নাম হলো সূরা আল ফাতহ। এটা কি মাক্কী সূরা নাকি মাদানী সূরা? মাদানী সূরা। মাদানী জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা আজকে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব। বদরের যুদ্ধ কত হিজরিতে? যে দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধ হলো দ্বিতীয় হিজরি। ওহুদের যুদ্ধ তৃতীয় হিজরি। তারপরে আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরি। হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরি। তারপরে মক্কা বিজয়, বিদায় হজ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর এন্তেকাল, মাশাআল্লাহ। তো সবাই পারে। তাহলে আমাদের যে সূরাটা, যে সূরা আল ফাতহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় বলতে কোন ঘটনাকে বুঝিয়েছেন? হুদাইবিয়ার সন্ধি। আমরা গত তাফসিরে এই সূরার প্রেক্ষাপট আমরা গত তাফসিরে আলোচনা করেছি যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা আল ফাতহ নাজিল করেছেন। তাহলে এখানে যে বিজয়, যে ফাতহ, এই ফাতহটা হলো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিজয়, খালি বিজয় না, ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। অথচ বাহ্যিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এটা পরাজয়। মানে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা সকলে বুঝেছেন যে হুদাইবিয়ার সন্ধি হলো আমাদের পরাজয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন যে হুদাইবিয়ার সন্ধি হলো আমাদের বিজয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুঝটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধারণাটাকে কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি, বিজয়ের দ্বার আমি উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কখন বলছেন আল্লাহ পাক? যখন হুদাইবিয়ার সন্ধি চুক্তি শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনার দিকে ফেরত যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিছু দূর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু একটা বিরতি নিলেন। সেই বিরতির সময় আল্লাহ পাক এই সূরা আল ফাতহ নাজিল করেন। সেখানে নাজিল করে আল্লাহ পাক বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাজা ফাতহুন, আসলে কি এটা বিজয়? এটা কেমনে বিজয় হয়? আল্লাহ পাক কি বলতেছেন? যে আল্লাহ পাক বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিজয় দিয়েছি। এটা বিজয় হলো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নাহু লাফাতহুন, আল্লাহর কসম করে বলছি অবশ্যই এটা বিজয়। সুবহানাল্লাহ। অবশ্যই এটা বিজয়। এরপরে প্রথম তো ওমর প্রশ্ন করলেন, এরপরে এক দল সাহাবী, অনেক সাহাবী এসে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিজয় হলো কিভাবে? আমরা দেখতে পেলাম এখানে আমরা ওমরা করার উদ্দেশ্যে এসেছি, ওমরা করতে পারলাম না এক নম্বরে, দুই নম্বরে আমরা চেয়েছিলাম যে আমরা একটু বাইতুল্লাহর তাওয়াফ করব, সেই বাইতুল্লাহর তাওয়াফ করতে পারিনি। এরপরে আমরা যে চুক্তিটা করলাম সেই চুক্তির মধ্যে আমরা শর্ত দিলাম যে মক্কা থেকে কোনো লোক মদিনা গেলে তাকে আমরা ফেরত দিয়ে দিব, কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কা আসলে তাকে ফেরত দিবে না। তাহলে এটা তো আমাদের বিপক্ষে, এটাও পরাজয়। এরপরে আমাদের এই ঘনিষ্ঠ দুইজন মুমিন, একজন হলেন আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই মাজলুম ভাইকে আমরা তাদের হাতে আবার তুলে দিলাম, তাদেরকে আমরা নিয়ে আসতে পারলাম না। তো সব দিক থেকেই তো আমাদের পরাজয়। তাহলে আল্লাহ পাক এটাকে কিভাবে বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক কিভাবে বলেন যে এটা বিজয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, শোনো কিভাবে বিজয়। এক নম্বর বিজয় হলো, এতদিন পর্যন্ত মক্কার মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিদ্রোহী মনে করত, কিন্তু আজকে মক্কার মুশরিকেরা স্বীকৃতি দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ, এতদিন বলতো একটা বিদ্রোহী যে আমাদের দেশের মধ্যে যে ফেতনা তৈরি করতেছে, নাউজুবিল্লাহ, একজন ফেতনাবাজ মনে করতো মুশরিকেরা। আজকে তারা আমার সাথে সন্ধি চুক্তি করে স্বীকৃতি দিল যে এই চুক্তিটা হচ্ছে মুহাম্মদ এবং মক্কার অধিবাসীদের মধ্যে। তাহলে মুহাম্মদ এক পক্ষ, মক্কার অধিবাসী, মুহাম্মদটা কে? মদিনার প্রধান, মদিনার লিডার। সুবহানাল্লাহ, তাহলে আমাকে এখানে স্বীকৃতি দিল এক নম্বরে। দুই নম্বরে, এতদিন পর্যন্ত তারা ইসলামকে স্বীকৃতি দিত না, কিন্তু আজকে তারা চুক্তির মাধ্যমে স্বীকৃতি দিল যে ইসলাম পৃথিবীতে একটা ধর্ম, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা তারা স্বীকৃতি দিল। তো এটা বিজয় না? তিন নম্বরে বিজয় হলো, আমরা যেই জায়গায় গিয়ে অবস্থান করেছি হুদায়বিয়া, এই হুদায়বিয়া মক্কা থেকে মাত্র 13 মাইল, মক্কা থেকে তাদের বাড়ি থেকে 13 মাইল, তাদের বাড়ির দরজায় গিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে যুদ্ধের কোনো সরঞ্জামাদি ছিল না, খালি সবার সাথে একটা তরবারি, 1400 মানুষ তাদের ঘরের মধ্যে যায় হাজির। এই 1400 মানুষকে যদি মক্কার মুশরিকেরা ইচ্ছা করত, 1400 মানুষকে হত্যা করে ফেলতে পারত, সবার শাহাদাত বরণ করতে হতো, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা মুশরিকদের অন্তরে এমন ভয় তৈরি করে দিছেন যে এই 1400 মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ করার সাহস করে না। এটা বিজয় না? যে তোমরা 1400 মানুষ, একজন মানুষ আহত হও নাই, শহীদ হও নাই, তাদের বাড়ির কাছের থেকে ফিরে আসছো, এটা তো বড় বিজয়। নবী সাল্লাম ব্যাখ্যা দিলেন, এরপরে তোমাদের বড় বিজয় হলো, তোমরা মক্কার মদিনার যে 1400 যুদ্ধ করার মতো সামর্থ্যবান, শারীরিক সামর্থ্যবান যুবক, সে 1400 যুবক চলে আসছো মক্কায়, মদিনাতে একজনও নাই। মদিনার আশেপাশে আমাদের শত্রু বেষ্টিত এলাকা, ইহুদিরা, মুশরিকেরা, মুনাফেকেরা, তারা ইচ্ছা করলে তো আমরা মক্কায় আসছি, তারা মদিনা সব দখল করে নিয়ে নিতে পারত, পারত না? তাহলে মদিনা নিরাপদ, মদিনাও তোমাদের কিছু হয় নাই, তাহলে এটা বিজয় না? এগুলা হলো সাময়িক তোমাদের বিজয়, আরো বড় বড় বিজয় আসতেছে। নবী সাল্লাল্লাহু বললেন যে এগুলা হলো সাময়িক বিজয়, কিন্তু এরপরে আরো বড় বড় ফাতহে কাবির, বড় বড় মুবিন, ফাতহে মুবিন সামনে আসতেছে। সেগুলা হলো খাইবার বিজয়, হুনাইন বিজয়, তারপরে মক্কা বিজয়, বড় বড় বিজয়গুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট ফাতা, সুস্পষ্ট বিজয় আমি দান করেছি। সুবহানাল্লাহ, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই বিজয় দান করার পিছনে কি কি কারণ আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন যে এই এই কারণে আমি আপনাকে এই বিজয় দান করেছি। এক নম্বরে বিজয় দেওয়ার কারণ, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল প্রকার ভুল, ত্রুটি, ত্রুটি বিচ্যুতি সবগুলাকে আল্লাহ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ, অতীতের ভবিষ্যতের সকল ভুল ত্রুটিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন? কোন ভুল ত্রুটি ক্ষমা করতে চান আল্লাহ পাক? মুফাসসিরিন কেরাম বলেন, এখানে স্বাভাবিক দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল করেন নাই, কোনো গুনাহ করেন নাই, কিন্তু এই যে এই হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত বদরের যুদ্ধ গেল, ওহুদের যুদ্ধ গেল, খন্দকের যুদ্ধ গেল, আরো কতগুলো অভিযান গেল, হিজরত গেল, অনেকগুলো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলার দৃষ্টিতে ভুল ত্রুটি, মানে আমাদের বাহ্যিক দৃষ্টিতে এটা ভুল ত্রুটি না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে হয়তো এটা ভুল ত্রুটি হয়েছে। এবং ভবিষ্যতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় বিজয়গুলোর ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো একজন মানুষ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পরিচালিত হন বলেই তিনি রাসূল, তিনি নবী। তিনি যখন সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহর দৃষ্টিতে কিছু ত্রুটি বিচ্যুতি হইতে পারে। আল্লাহ পাক বলতেছেন, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক আপনার এই অতীতের এবং ভবিষ্যতের সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত, এবং এই যে কিয়ামে রমাদান, রমাদান মাসের যে কিয়াম, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, তাহাজ্জুদ, তারাবি, এগুলো সব এক জিনিস, বুঝতে পারছেন? এগুলার নাম শব্দ কয়েকটা ভিন্ন ভিন্ন, কিন্তু জিনিস একটা। এগুলা কিয়ামুল লাইল, তারপরে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামে রমাদান, সব মূলত এক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসকে রমাদান মাসে এই এসার পরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন, বিশ্রাম থেকে উঠে যে শুরু করতেন সেই ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি তারাবি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারাবি ছিল না, তখন নাম ছিল কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি এটা শুরু করতেন যে একেবারে ফজর পর্যন্ত দীর্ঘ সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমাদান এবং গায়রে রমাদান সব সময় 11 রাকাতের বেশি রাতে সালাত আদায় করতেন না, কিন্তু লা তাসআল আন তুলিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের দীর্ঘ সম্পর্কে আমাকে তোমরা জিজ্ঞাসা করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যে কত লম্বা হতো, এই লম্বার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করিও না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 রাকাত আদায় করতে করতে ফজর হয়ে যেত, ফজর ওয়াক্ত হয়ে যেত। তাহলে এজন্য পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তারাবির জামাত চালু হলো, তখন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এত লম্বা কেরাত হইতো যে আমরা দাঁড়াইতে না পেরে আমরা লাঠি বর দিয়ে নামাজে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। মানে এত লম্বা কেরাত হইতো যে আমরা স্বাভাবিক অবস্থায় দাঁড়াই থাকতে পারতাম না, তো পরে সবাই লাঠি নিয়ে আসতাম, যে লাঠি বর দিয়ে দাঁড়াইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবি আসার পরে শুরু হইতো, ফজর পর্যন্ত চলতো, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত তারাবি হইত, বুঝতে পারছেন? তারপরে খোলাফায়ে রাশেদিনের যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, এই সকল যুগে নামাজ হয়তো কম কিন্তু দীর্ঘ হইতো, লম্বা হইতো অনেক বেশি। পরবর্তীতে এসে আস্তে আস্তে তাবেঈনে কেরামের যুগে এসে তারা রাকাত বাড়াইছেন, ওই লম্বা কমাইছেন, বুঝতে পারছেন? পরবর্তীতে আস্তে আস্তে রাকাত বাড়ানো হয়েছে, রাকাত বাড়াইতে বাড়াইতে 41 রাকাত পর্যন্ত গেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে ইমামতি করতেন, তিনি 41 বিতির সহ 41 টোটাল 41 রাকাত নামাজ পড়াইতেন। এই 41 রাকাতে সারা রাত যেত, বুঝতে পারছেন? তখন মানে ওই রাকাত কমানো হয়েছে, রাকাত বাড়ানো হয়েছে, কিন্তু কেরাত সংক্ষিপ্ত করা হয়েছে। মানে এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে কষ্ট হয় বিদায়, ওই রাকাত বাড়ানো হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তো মানে দাঁড়ায় থাকা কষ্টকর ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে। এবং খোলাফায়ে রাশেদিনের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যে তারাবি হইতো, এই তারাবিতে 3 দিন বা 7 দিনে কোরআন শেষ হয়ে যেত, বুঝতে পারছেন? যদি এশার পরে শুরু হয়, ফজর পর্যন্ত তারাবি চলে, তাহলে তো 3 দিনে শেষ হবেই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় যে তারাবি হইতো, এই তারাবিতে 3 দিন 7 দিনে একবার শেষ হয়ে যেত, 3 দিন 7 দিনে একবার শেষ হয়ে যেত। এইভাবেই তারাবি চলতো সাহাবায়ে কেরামের যুগে। আমরা এখন রাকাত নিয়ে বিতর্ক করি, কেউ কই 8 রাকাত, কেউ কই 20 রাকাত। সাহাবাই কেরামের মধ্যে রাকাত নিয়ে কোনোদিন বিতর্ক ছিল না। সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের মধ্যে হলো কে কত লম্বা আদায় করতে পারে। আর আমরা বানাইছি তারাবি মানে তাড়াতাড়ি, যে হুজুর যত তাড়াতাড়ি পড়তে পারে, যেই হাফেজ সাহেব যত তাড়াতাড়ি পড়তে পারে, কয় ওই হাফেজ সাহেব খুব চালু, গরম হাফেজ, ওই হাফেজ সাহেব একেবারে আধা ঘন্টা শেষ করি বেলায়। এক মুসল্লি আরেক মুসল্লির সাথে গল্প করে, কয় ভাই এক হাফেজ সাহেব আসছে আমাদের মসজিদে, খুব গরম হাফেজ, আধা ঘন্টা নামাজ শেষ করি ফেলা। যেই হাফেজ সাহেব আধা ঘন্টা নামাজ শেষ করে ফেলা, ও তো নিজেও বরবাদ, মুসল্লিদেরকেও বরবাদ করছে, সব শেষ করছে, আল্লাহর দিনকে বরবাদ করে দিছে, কিন্তু মুসল্লি মনে করতেছে খুব ভালো হাফেজ, বরং যেই হাফেজের নামাজ যত লম্বা হয় তিনি সবচেয়ে ভালো হাফেজ, কারণ তেলাওয়াত করতে হবে মাখরাজ, তারপরে সিফাত, তারপরে তাসবীহের যাবতীয় নিয়ম কানুন রক্ষা করে, তারপরে তারতিল আকারে আলাদা আলাদা করে তারপরে তেলাওয়াত করতে হবে। সেই তেলাওয়াতে খতম করা জরুরি বিষয় না, তেলাওয়াত অল্প হোক কিন্তু সেই তেলাওয়াতটা সহিহ সুন্দর তারতিল হতে হবে। আর তারাবির রাকাত মূল বিষয় না, তারাবির মূল বিষয় হলো আপনি কয় ঘন্টা পড়ছেন, এটা মূল বিষয়। আপনি আট রাকাত পড়লেন, আট রাকাত পড়তে লাগছে আপনার তিন ঘন্টা, আর বিশ রাকাত পড়তে লাগছে বিশ মিনিট, কোনটা উত্তম? বিশ রাকাত উত্তম না ওই আট রাকাত উত্তম? আট রাকাত উত্তম। আপনি বিশ রাকাত, আপনি বিশ রাকাতে পাঁচ ঘন্টা পড়েন তাহলে তখন বিশ রাকাত উত্তম। আপনি যদি একচল্লিশ রাকাত পড়েন আলহামদুলিল্লাহ আরো উত্তম, যেহেতু একচল্লিশ রাকাত পর্যন্ত সহি হাদিস আছে তারাবির ব্যাপারে, সর্বনিম্ন আট, মানে বিতির সহ এগারো, সর্বনিম্ন এগারো। আমাদের দেশে অনেক মসজিদে বিশ মিনিটেও তারা বিশ্বাস হয়ে যায়, বিশ রাকাত বিশ মিনিট। আপনারা কোনোদিন পড়ছেন কিনা জানি না, বিশ রাকাত বিশ মিনিটে শেষ হয় এরকম জায়গাও আছে, মসজিদেও আছে, যেখানে একবার আপনি সুবহান রাব্বিল আজিম পড়তে পারবেন না, একবার সুবহান রাব্বিল আলা পড়তে পারবেন না, মানে এইভাবে চলে বিশ মিনিটে বিশ রাকাত, এশা সহ সর্বোচ্চ তিরিশ মিনিট, তিরিশ মিনিটের মধ্যে একবারে সব নামাজ শেষ। তাহলে এই এই কিয়ামে রমাদান এই এটা তারাবির নামে উপহাস করা, ঠাট্টা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নয়। তা আমরা যেটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন কিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি দাঁড়াই থাকতে থাকতে পা ফুলে ফেলায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা মোবারক গুলো ফুলিয়ে ফেলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন, আয়েশারে আফালা কুনু আব্দান শাকুরা, আল্লাহ পাক যে আমার অতীতের ভবিষ্যতের গুনাহ মাফ করে দিলেন, এটার শুকরিয়া স্বরূপ আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা আব্দে শাকুর হব না? এই জন্যই আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকি। ওয়ায়ুতিম্মা নিমাতাহু আলাইক, আল্লাহ পাক বলেন এই বিজয় আমি দান করার পিছনে দ্বিতীয় যে কারণ সেটি হলো ওয়ায়ুতিম্মা নিমাতাহু আলাইক, আমার নিয়ামতকে আপনার জন্য পরিপূর্ণ করে দিতে চাচ্ছি। আমার নিয়ামত মানে কি? আল্লাহর নিয়ামত কি? আল্লাহর নিয়ামত হলো জি কোরআন, আল্লাহর নিয়ামত হলো ইসলাম, আল্লাহর নিয়ামত হলো দ্বীন। আলিয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দ্বীনা, আমার নিয়ামত অর্থাৎ আমার দ্বীনকে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিতে চাচ্ছি, এই জন্যই এই বিজয়। ওয়াইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তৃতীয় কারণ হলো আমি আপনাকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করতে চাচ্ছি। সুবহানাল্লাহ, এখানে আপনাকে মানি সকল মুমিনদেরকে আমি সিরাতে মুস্তাকিম কোনটা সেটা দেখাতে চাচ্ছি, এই জন্যই এই বিজয়। চতুর্থ কারণ হলো ওয়াইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ পাক আপনাকে অত্যন্ত শক্তিশালী বিজয় আল্লাহ আপনাকে দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ, অনেক বড় ধরনের বিজয় সাহায্য আল্লাহ পাক আপনাকে দিতে চাচ্ছেন। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আর সেই আল্লাহই মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করে দিয়েছিলেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের আগের ইমানের সাথে আরো ইমান যেন বেড়ে যায়, ইমান বৃদ্ধি পায়, এই জন্যই আল্লাহ পাক তাদের অন্তরে সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ, এখানে কোন সাকিনা নাজিল করার কথা আল্লাহ পাক বলছেন? এই সাকিনাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন যে আমরা মক্কা মুকাররমায় বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে যাব, এই ঘোষণা কিন্তু সহজ ঘোষণা না, অনেক কঠিন ঘোষণা, মানে মক্কা মুকাররমা শত্রুর মুখে শত্রুর ফেটে ঢুকে যাওয়া, মানে কুমিরের পেটে ঢুকে, অজাগরের পেটে ঢুকে আবার বের হয়ে আসা। তো এই ঘোষণা শোনার পরে মুমিনেরা তো ভয় পেয়ে যাওয়ার কথা, মুমিনেরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলার কথা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্নাহা হুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আপনি আর আপনার রব যান যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। তো এই সাহাবীরা বলার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আর আপনার আল্লাহ যায় উমরা করেন, আমরা এখানে মদিনা থেকে যাব না, এই কথাই তো বলার কথা। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহ পাক ওই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করে দিয়েছে, সাকিনা নাজিল করে দিয়েছে। এই সাকিনা নাজিল করার কারণে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের আগে যে ঈমান ছিল সেই ঈমানের সাথে ঈমান আরো যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা যাওয়ার জন্য, মক্কা মুকাররমায় আসার জন্য প্রস্তুত হয়ে গেল এই 1400 সাহাবী। এটা আল্লাহর সাকিনা নাজিল করার কারণে। দ্বিতীয় কারণ, দ্বিতীয় সাকিনা হলো যখন হুদায়বিয়ার মতো জায়গায় যখন থেমে গেলেন, পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর আসলো, তখন এই 1400 সাহাবী নিরস্ত্র, কোনো বড় ধরনের অস্ত্র নাই, যুদ্ধের সরঞ্জাম নাই, আরো কাফেরদের বাড়ির কাছে, মক্কা থেকে মাত্র 13 মাইল সামনে, যেখানে নিশ্চিত তাদের মৃত্যু, যে যুদ্ধ হইলে এই 1400 সাহাবী শাহাদাত বরণ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদাত বরণ করবেন, এরকম পরিস্থিতিতে এই 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বায়াত নিলেন, জিহাদের জন্য বায়াত। এই বায়াত সহজ বায়াত ছিল না। এই 1400 সাহাবী তো পলায় যাওয়ার কথা, 1400 সাহাবী পলার কথা যে আমরা যাই মদিনার দিকে আপনি থাকেন, এই কথা বলেই তো 1400 সাহাবী দৌড় দেওয়ার কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একা না রেখে 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন যে আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ জিহাদ করে শাহাদাত বরণ করব। এটাই আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামের অন্তরে সাকিনা, এটাকে আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। সেই আল্লাহ পাক মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করে দিলেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যেন তাদের ঈমানের সাথে ঈমান আরো বেড়ে যায়। তাহলে ঈমান বাড়ে না বাড়ে কমে, এটাই হলো সহি আকীদা, ঈমান বাড়ে। সুস্পষ্ট আল্লাহ পাক বলতেছেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান আরো বেড়ে গেল, বৃদ্ধি পেল। তাহলে ঈমান বাড়ে কমে, যে সাকিনার কারণে ঈমান আরো বেড়ে গেছে, ঈমান বাড়ার এই আয়াতটা একটা বড় দলিল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহর জন্য আসমান এবং জমিনের সকল সৈন্য সকল সেনাবাহিনী আল্লাহর। এই যে মশা মাছি এগুলো কিন্তু আল্লাহর সেনাবাহিনী, এগুলো আর্মি, এগুলো কিন্তু একটু যদি আল্লাহ পাক বলে দে এই আর্মির সাথে কিন্তু আপনি আমি পারবো না, এই আর্মি খুব ভয়ঙ্কর আর্মি। এই যে মশা মাছি দেখবেন যে মশার সাথে আপনি অসহায়, মশার কাছে পারবেন না। নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে এক আর্মি দিয়ে শেষ, এক আর্মির সাথে পারে না। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, এক একটা আল্লাহর এক একটা সৈন্য, আল্লাহ পাক বলতেছেন এরকম আসমান জমিন ব্যাপী আল্লাহর সৈন্য বিদ্যমান। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ পাক হলেন আলিম, মহা জ্ঞানী এবং মহা বিজ্ঞানী। লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাত, আর এই বিজয় দান করার আরেকটি কারণ হলো আল্লাহ পাক চান মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যে জান্নাত দিবেন, জান্নাত কেমনে দিবেন? জান্নাত পরীক্ষা না করে আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে জান্নাতের নিচ দিয়ে জান্নাত দ্বারা প্রবাহিত এবং যে জান্নাতের ভিতরে মুমিনগণ স্থায়ীভাবে থাকবেন। ওয়া ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক চান মুমিনদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের গুনাহ মাফ করে দিবেন। আর এই জান্নাতে প্রবেশ করা, গুনাহ মাফ হয়ে যাওয়া, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ধরনের সফলতা। একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ যদি বলে যে বান্দা এদিকে আসো, তোমার গুনাহ সব মাফ করে দিছি, আর তুমি আমার জান্নাতে ঢুকে যাও। একজন মুমিনের আর কিছু দরকার আছে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডেকে যদি বলে, এই শুন আমি তো সব গুনাহ মাফ করে দিলাম, আর যা ওইটা আমার জান্নাত ঢুকে যা, বাস আর কিছু দরকার আছে? আল্লাহ পাক বলেছেন ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, সুবহানাল্লাহ, এটাই সবচেয়ে বড় বিজয়। তো আল্লাহ পাক এই এই হুদায়বিয়ার মাধ্যমে সাহাবাই কেরামের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই 1400 সাহাবী জান্নাতি সাহাবী, এবং এখানে তারা গনিমত পান নাই, মানে কোন সম্পদ পান নাই এই অভিযানে, জীবন লই বাঁচি আসতেন, এটাই তো বিরাট বিষয়, কিসের গনিমত। কিন্তু এর এর অল্প তিন মাস পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইবার বিজয় দান করেছেন, এবং খাইবার বিজয়ে যে গনিমত পেয়েছেন আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন যে এই খাইবারের সকল গনিমত এই বায়াতের রেদওয়ান, মানে হুদায়বিয়ার সন্ধির যে 1400 সাহাবী, শুধু তাদেরকে দেওয়া হবে। মানে এই 1400 সাহাবীকে খাইবারের গনিমত, সমস্ত গনিমত এই 1400 সাহাবীকে দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, কারণ তারা মানে একেবারে শাহাদাতের মুখ থেকে, একেবারে শাহাদাতের দরজা থেকে তারা ফিরে আসছে। ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আর এই বিজয়ের মাধ্যমে আল্লাহ পাক মুনাফিক নারী পুরুষদেরকে আল্লাহ পাক আযাব দিতে চান। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিক নারী পুরুষদেরকে। আযযান্নিনা বিল্লাহি যন্না সাও, কারণ এরা আল্লাহর ব্যাপারে অনেক খারাপ ধারণা পোষণ করত। মুশরিক এবং মুনাফেকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিছে যে মুহাম্মদ যান, আপনাকে বিদায় দিয়ে দিলাম, আপনি তো আর আসবেন না মদিনায়, মানে আপনার জীবন শেষ, আপনি যাচ্ছেন মৃত্যুর দিকে যাচ্ছেন 1400 সাহাবী নিয়ে, তো সুতরাং আপনি তো আর মদিনায় ফিরে আসার সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ বলছেন আযযান্নিনা বিল্লাহি যন্না সাও, আল্লাহ যে এদেরকে আবার ফিরিয়ে আনতে পারে, এই ধারণা মুশরিক আর মুনাফিকের ছিল না। মুশরিক আর মুনাফিক মনে করত যে এটাই শেষ বিদায়, বাস এরপরে মদিনা আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেছে, 1400 সাহাবীও গেছে, এবার মদিনা এরপরে আমাদের। তারা শুধু এই খবরের অপেক্ষায় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই 1400 সাহাবী শহীদ হয়ে গেছে, এই খবরের জন্য অপেক্ষা করতেছে। এই খবর আসলেই আব্দুল্লাহ বিন উবাই মদিনার প্রেসিডেন্ট হবে, ঘোষণা দিয়ে দিবে যে আমি মদিনার প্রেসিডেন্ট। আলাইহিম দায়রাতুস-সাওএ, আল্লাহ পাক বলেন তাদের উপরে মন্দ তাদেরকে ঘেরাও করে ফেলেছে, মন্দ তাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, তাদের চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। ওয়াগাদাব আল্লাহু আলাইহিম, তাদের উপরে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে, ওয়ালানাহুম লানত নাজিল হয়েছে, ওয়াআদালাহুম জাহান্নাম, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওয়াসাআত মাসীরা, আর এটা কতই না খারাপ জায়গা, মন্দ জায়গা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদে, এই কথাটা আল্লাহ পাক আবারও বলতেছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো আসমান জমিনে যা কিছু আছে এরা সবাই আল্লাহ পাকের সৈনিক। ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ পাক নিজেই মহা পরাক্রমশালী, মহা বিজ্ঞানী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা, আর হে রাসূল, আমি তো আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা, শাহিদান, আপনার প্রথম পরিচয় হলো আপনি শাহেদ, শাহেদ মানে সাক্ষ্যদাতা, সাক্ষ্যদাতা মানে এজহারে হক, আপনি সত্যকে প্রকাশ করবেন, সত্যের সাক্ষ্য দিবেন। ওয়া মুবাশশিরা, আপনি হলেন সুসংবাদদাতা, আপনি দুনিয়ার মানুষদেরকে জান্নাতের সুসংবাদ, বিভিন্ন নিয়ামতের সুসংবাদ আপনি দুনিয়ার মানুষদেরকে দিবেন। ওয়া নাযীরা, এবং আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে দুনিয়ার মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে পারেন। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এখানে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনাকে সম্মান করে, এই আপনাকে বলতে কাকে বোঝানো হয়েছে এটা নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে দুইটা মত আছে। কেউ কেউ বলছেন যে এটা আল্লাহকে বোঝানো হয়েছে, যেহেতু আগে পরে আল্লাহর কথাই বলা হচ্ছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে, যাতে দুনিয়ার মানুষ ঈমান আনতে পারে। আবার শেষে বলতেছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, যেন সকাল এবং সন্ধ্যা আপনার তাসবিহ আদায় করতে পারে, কার তাসবিহ, আল্লাহর তাসবিহ। তাহলে আগেও বলতেছেন আল্লাহর কথা, পরেও আল্লাহর কথা, তাহলে মাঝখানের দুইটাও আল্লাহর কথা, মানে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আপনাকে সহযোগিতা করতে পারে, শক্তিশালী করতে পারে এবং আপনাকে সম্মান করতে পারে। আবার কোন কোন মুফাসসিরিন এখানে বলছেন না, এখানে রাসূলের কথা বলছেন, ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, যেন আপনাকে তারা সাহায্য সহযোগিতা করে, আপনাকে তারা সম্মান প্রদর্শন করে। এখানে কোন সম্মান? ওই যে আপনি যখন মদিনা থেকে আপনি যখন মক্কা যাওয়ার ইচ্ছা করেছেন, তখন এই 1400 সাহাবী, তারা তো ইচ্ছা করলে বলতে পারতো যে আমরা যাব না, আপনি যান। তারা বিভিন্ন ওজর আপত্তি দেখায়, আসবে না এই কথাও তো বলতে পারতো, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন মহব্বত, এমন সম্মান তাদের অন্তরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, আল্লাহ রসুল যেতে বলছেন, বাস 1400 সাহাবী আসার জন্য তৈরি হয়ে গেছে। আবার এখানে এসে যখন যুদ্ধের জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের খবর পেলেন, আল্লাহ রসুল যখন বললেন বায়াত নেওয়ার জন্য, 1400 সাহাবী বায়াত নিয়ে নিলেন জিহাদের জন্য, একজন সাহাবীও এখানে দ্বিমত পোষণ করেন নাই। তাহলে নবী সাল্লামের প্রতি সম্মান, নবী সাল্লামের প্রতি সাহায্য সহযোগিতা, এটা আল্লাহ পাক মুমিনদেরকে বাড়িয়ে দিয়েছে। যে মানুষগুলো আপনার হাতে তখন বায়াত নিল, ইন্নামা ইউবায়িউন আল্লাহ, তারা তো আপনার হাতে বায়াত নেয় নাই, তারা তো স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছে। এরা তো আপনার হাতে বায়াত নেয় নাই, এরা তো সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল, সুবহানাল্লাহ, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তাহলে এই 1400 সাহাবীর হাত আল্লাহর হাতের সাথে লেগে গেছে, মানে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে লাগে না, আল্লাহ বলতেছেন আমার হাতের সাথে লেগে গেছে। তাহলে যেই 1400 হাত আল্লাহর হাতের সাথে লেগে গেছে, এই 1400 হাত আর জাহান্নামে যাবে? এই 1400 হাত জান্নাতি 1400 হাত, সুবহানাল্লাহ। এবং এখানে দেখেন হাদিসের মধ্যে এসেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো তখন মুশরিকদের কাছে বন্দী, তো এরা মনে করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এই যে তোমরা 1400 জন বায়াত নিতেছো, ওসমান যদি থাকতেন উনিও তো বায়াত নিতেন আমার হাতে, তো ওসমান তো এখন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইন হাতে সাহাবায়ে কেরাম বায়াত নিচ্ছিলেন, বাম হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের হাত বানাই নবী সাল্লাল্লাহু আলাইহি হাতের সাথে লাগাই রেখেছেন। সুবহানাল্লাহ, বলছেন যে এটা ওসমানের হাত, যে ওসমান অনুপস্থিত, ওসমান এখন ওখানে শহীদ। মানে দেখেন, আর এখানে আরো অনেকগুলো বিষয় দলিল আছে, যে মাত্র 13 মাইল দূরে, যে মক্কার মুশরিকেরা হলো এখানে আর হুদায়বিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, মাত্র 13 মাইলের ব্যবধান, ওসমান কিন্তু শহীদ হন নাই, ওসমান কিন্তু জীবিত আছেন, তারা বন্দী করে রাখছেন, খবর আসছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করছেন। 13 মাইল দূরের কোন খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে দেখেন নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি দেখতেছি চোখ বন্ধ করে, ওসমান মারা যায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শহীদ হয়ে গেছে, ওসমান শহীদ হয়ে গেছে, ওসমানের হাত আমার হাতের সাথে নিয়ে তোমাদের সাথে ওসমানকেও বায়াতে আমি অংশগ্রহণ করাইলাম। সুবহানাল্লাহ, কারণ ওসমান যদি জীবিত থাকতো, তো ওসমান এখন আমার হাতে বায়াত নিত, ওসমান জীবিত নাই, আল্লাহর রসুল তিনিও যে গায়েব জানেন এই কথা তিনি দাবি করেন না। বর্তমানে আমাদের অনেক হুজুরেরা চোখ বন্ধ করে আসমান জমিন দুনিয়াদারি সব দেখে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13 মাইল দূরে, এখানে ওসমান বন্দী অবস্থায় শাহাদাত বরণ করেন নাই, এটাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাই, আর আল্লাহ পাকও এটা তখন জানান নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে জানাইতে পারতেন যে ওসমান এখনো শহীদ হয় নাই, কিন্তু আল্লাহ পাক মুমিনদের অন্তর পরীক্ষা করতে চাচ্ছেন যে ওসমান শহীদ হয়ে গেছে, দেখি মুমিনদের মধ্যে কেমন চেতনা তৈরি হয়, তাদের ইমানি জজবা তাদের কতটুকু হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ওসমানের হাতকেও এই বায়াতের আদওয়ানে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, যদি কেউ এই বায়াতের অঙ্গীকার ভঙ্গ করে, এটা তার নিজের এসে ক্ষতি করবে, এই বায়াত যদি কেউ ধারণ করে রাখে তো সে নিজের উপকার করবে, আর যদি কেউ ভঙ্গ করে তা এটা তার নিজের ক্ষতি হবে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যদি এই বায়াতকে তারা শক্ত করে ধারণ করে রাখে, তাহলে আল্লাহ পাক এদেরকে অচিরেই বড় ধরনের উজরত, বড় ধরনের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, এই বড় ধরনের পুরস্কারের একটা তো হলো জান্নাত দিবেন, আর একটা দুনিয়াতেও দিবেন, এই কিছুদিন পরে 3 মাস পরে খাইবারের বিজয় হবে, ওই খাইবার বিজয়ের গনিমত আল্লাহ তাদেরকে দিবেন, আবার কিছুদিন পরে দুই বছর পরে মক্কা বিজয় হবে, মক্কায় 1400 সাহাবীর অধীনে আসবে। এগুলোকে আল্লাহ পাক বলছে ফাসায়ুতিহি আজরান আযিমা, ওসিরেই আমি বড় ধরনের পুরস্কার এদেরকে দিব। سيقول لك المخلفون من الاعراب شغلتنا اموالنا واهلنا فاستغفر لنا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার জন্য আসার ইচ্ছা ব্যক্ত করলেন, তখন এই 1400 সাহাবী তো মদিনাতে বসবাস করতেন, মানে শহরে বসবাস করতেন, তো যারা গ্রামে বসবাস করত, তো গ্রামের এরাও খবর পাইলো যে আল্লাহ রাসূল উমরা যাইব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন। এরা বলল যে না, এই অবস্থায় যাওয়া ঠিক হবে না, গেলে ওখানে আজীবন নিয়ে ফিরে আসা যাবে না, আমরা একটা অজুহাত দিয়ে আমরা যাব না। কেউ বলবো যে আমার শরীর খারাপ, আমি অসুস্থ, কেউ বলবো যে আমার পরিবারের লোকজন অসুস্থ, কেউ বলবো যে আমার এখন ফসল পাইতেছে আমি কেমনে যাব, বিভিন্ন ওজোর আপত্তি দিয়ে আমরা এটা থেকে বিরত থাকবো। তো অনেক বেদুইন মানে গ্রাম্য লোকেরা নবী সাল্লামের সাথে আসে নাই। এখন যখন পরে খবর শুনছে যে হুদায়বিয়ার সন্ধি করে আবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, তখন সবাই মিলে বৈঠক করতেছে যে এবার আল্লাহ রাসূল আসলে আমরা কি বলবো। তো এখন কেউ কেউ বলতেছে যে আমরা বিভিন্ন ওজর ঠিক করতেছে এক একজন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানাই দিচ্ছে যে ওরা কি প্রস্তুতি নিতেছে, ওইটা আল্লাহ পাক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন। সাইয়াকুলুল মুখাল্লাফুনা মিনাল আরাব, ওই বেদুইনদের যে অংশ আপনার সাথে আসে নাই, এরা আপনি মদিনা যাওয়ার পরে অচিরেই আপনাকে এই কথা বলবে, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের ধন সম্পদ এবং পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, ওই জন্য আমরা আপনার সাথে যাইতে পারি নাই, ফাস্তাগফির লানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, একটু আল্লাহর কাছে ইস্তেগফার করে দেন, আমরা আসলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারিনি। يَقُولُونَ بِأَلْسِنَتِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ, রাসূল আপনি জেনে রাখেন এরা মুখ দিয়ে যে কথা বলতেছে এটা তাদের অন্তরে নাই, অন্তরে একটা মুখে তারা আরেকটা বলতেছে। قُلْ فَمَن يَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًا, রাসূল আপনি তাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করেন, যখন তারা ওজর নিয়ে আপনার কাছে আসবে আপনি জিজ্ঞাসা করবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ক্ষতি করতে চান, দুনিয়ার কোন শক্তি আছে তোমাকে আল্লাহর ক্ষতি থেকে বাঁচাইতে পারে, যদি আল্লাহ তোমার কোনো উপকার করতে চান, কল্যাণ করতে চান, কোন শক্তি আছে দুনিয়ার যে আল্লাহর কল্যাণকে বাধা দিবে, এদেরকে আপনি এটাই জিজ্ঞাসা করেন যে আল্লাহ যদি কোনো ক্ষতি করতে চান, অনিষ্ট করতে চান, দুনিয়ার কোন শক্তি আছে সেটাকে বাধা দিবে, আবার আল্লাহ যদি কোনো উপকার ভালো করতে চান কোন শক্তি আছে সেটাকে ঠেকায় রাখবে, এই কথাটা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। মানে এটা জিজ্ঞাসা করার অর্থ হলো যে আল্লাহ যদি চান যে আমাদের শাহাদাত হবে মৃত্যু হবে তো মদিনায় বসে থাকলেও হবে, আর আল্লাহ যদি চান যে আমাদের শাহাদাত হবে না তো মক্কার মুশরিকদের ফেটে ঢুকলেও শাহাদাত হবে না। দেখেন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতগুলা জিহাদের মধ্যে সেনাপতি দায়িত্ব পালন করছেন কিন্তু শহীদ হননি, তিনি কি সবসময় লুকাই লুকাই ছিলেন যে আমি একটু লুকাই লুকাই থাকি, আমি শহীদ হয়ে গেলে পরে যুদ্ধ করবো কে, এই জন্য আমি শহীদ না হই, এটা করে জিহাদ করছেন, শাহাদাতের জন্য জিহাদ করছেন, কিন্তু আল্লাহ পাক তাকে এত জিহাদ করছেন এত যুদ্ধে গেছেন কিন্তু তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেননি। আবার অনেক সাহাবী জীবনে প্রথমবার গেছেন, একবার গেছেন, সেখানেই তিনি শাহাদাত বরণ করছেন। আবার অনেকে যুদ্ধে যান নাই, বাড়িতে বসে শহীদ হয়েছেন, এরকম অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করছেন। তা আল্লাহ পাক এর জন্য বলতেছেন আপনি তাদেরকে বলেন যে আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় কে বাঁচাইতে পারে, তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল হারাই ফেলছো, তোমরা মনে করতেছো মক্কায় গেলে সেখানে তোমাদের শাহাদাত এসে যাবে মৃত্যু এসে যাবে। বালকানাল্লাহু বিমা তাআমালুনা খাবীরা, বরং তোমরা যা কিছু করো আল্লাহ পাক সে সম্পর্কে ভালো করে খবর রাখে। সুবহান, তোমাদের মনে কি ছিল, ইচ্ছা কি ছিল, এই সব খবর আল্লাহ সুবহান ওয়া তাআলার ছিল। বাল জনান্তুম আল্লাইয়ান কালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, আল্লাহ পাক তাদের মনের কথাটা বলে দিচ্ছেন। বাল জনান্তুম, তোমরা তো ধারণা করে নিয়েছিলে আল্লাইয়ান কালিবার রাসূল, রাসূল আর মদিনায় ফিরে আসবে না, ওয়াল মুমিনুন, মুমিনেরও আর ফিরে আসবে না, ইলা আহলিহিম আবাদা, তাদের পরিবার পরিজনের কাছে, আল্লাহ রাসূল এবং মুমিনেরা তো আর পরিবার পরিজনের কাছে ফিরেই আসবে না, এটাই তো তোমরা ধারণা করছিলে। আর এটাই তোমাদের অন্তরে সুশোভিত করে দেওয়া হয়েছিল, ওয়াজনান্তুম জন্নাসাওয়ে ওয়া কুনতুম কাওমাম বুরা। আর তোমরা সব সময় খারাপ ধারণায় অন্তরে লালন পালন করো, আসলে তোমরা হইলে একটা অনিষ্টকর জাতি, খারাপ জাতি। আল্লাহ পাক বলছেন তোমরা মুনাফিকের এই জাতটা খারাপ জাতি, তোমরা সব সময় অন্তরের মধ্যে খারাপ ধারণা পোষণ করতে থাকো। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। আর যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে নাই, আমি ও সকল কাফেরদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনের রাজত্ব তো আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান ক্ষমা করে দেন, যাকে চান আল্লাহ পাক আযাব দেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ পাক হলেন গাফুরুর রাহিম। সাইয়াকুলুল মুখাল্লাফুনা ইযা তালাকতুম ইলা মাগানিম লিতাখুযুহা যারুনা নাত্তাবিকুম, আল্লাহ পাক বলেন রাসূল যে মানুষগুলা এই হুদায়বিয়ার সন্ধিতে আসে নাই, মদিনা থেকে যারা মক্কা মুকাররমা জিয়ারতে আসে নাই, এই মানুষগুলা আপনাকে বলবে, অচিরেই বলবে, ইজান তালাকতুম ইলা মাগানিমা, যখন ওই গনিমতের জন্য আপনি যাবেন, ইলা মাগানিমা লিতাখুযুহা, এখানে আল্লাহ পাক খাইবারের কথা বলতেছে, এই অচিরেই আপনি যখন খাইবারের অভিযানের দিকে যাবেন, ওই মানুষগুলা বলবে যারুনা নাত্তাবিকুম, আমরাও যাইতে চাই আপনার সাথে। এবার বলবে যে এবার আমরাও আছি। ইউরিদুনা ইউবাদ্দিলু কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে পরিবর্তন করে দিতে চায়। কুল্লান তাত্তাবিউনা কাযালিকুম, আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে বলে দেন, লান তাত্তাবিউনা, খবরদার তোমরা আমার সাথে যাইও না। আল্লাহ নিষেধ করছেন যে তোমরা আমার সাথে যেতে পারবে না। কাযালিকুম ক্বাল আল্লাহু মিন ক্বাবলু, তোমরা তো ইতিপূর্বে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদেরকে নেওয়া যাবে না। ফাসাইয়াকুলুনা বাল তাহসুদুনানা, তখন তারা আপনাকে বলবে আরে আমাদেরকে আপনারা এত হিংসা করেন কেন। আল্লাহ পাক তারা পরবর্তীতে কি বলবে এটা আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন, মানে যখন এরা বলবে যে আমরাও যাবো আপনাদের সাথে, তা আপনারা বলবেন যে না আমরা নিব না, আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করছেন, তখন তারা বলবে বাল তাহসুদুনানা, আপনারা আমাদেরকে হিংসা করেন কেন, আমরা যুদ্ধে যাইতে চাই, জিহাদে যাইতে চাই, তাও নিবেন না, আমাদেরকে এত হিংসা করেন কেন। বালকানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, রাব্বুল আলামিন বলেন তাদের অল্প কয়েকজন ছাড়া অনেকেই আমি আল্লাহর কথা তারা বুঝে না। আল্লাহ আকবার, আমি আল্লাহর কথা তারা অনুধাবন করে না, অল্প কয়েকজন ছাড়া। কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আরাবি সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, আল্লাহ পাক বলেন আপনি ওই গ্রামের ওই বেদুইন মানুষগুলোকে আপনি বলে দিবেন, সাতুদাউনা ইলা কওমিন, এই বড় বড় মুজাহিদেরা এই খাইবারের অভিযানে আমার সাথে যাবে না, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে নিমো, তোমরা একটু কয়েকদিন বড় বড় মুজাহিদ অপেক্ষা করো। সাতুদাউনা ইলা কওমিন, সামনে এমন এক কওমের সাথে আমাদের জেহাদ আসতেছে, উলি বাসিন শাদীদিন, মহাশক্তিধর মহা ক্ষমতাশালী, তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, হয় তাদের সাথে তোমরা যুদ্ধ করবা অথবা আত্মসমর্পণ করবা, এরকম এক কওমের সাথে আমাদের সামনে বিরাট জেহাদ আসতেছে, ওই জেহাদের জন্য তোমরা প্রস্তুতি নাও, যেহেতু তোমাদের জেহাদের জোশ উঠছে, জেহাদে তোমাদেরকে নিব, তবে এটাতে নেওয়া যাবে না, খাইবারে নেওয়া যাবে না, খাইবারের গনিমত শুধু ওই হুদায়বিয়ার এদের জন্য, এই 1400 সাহাবীর জন্য, এর বাইরে নেওয়া যাবে না। কিন্তু এর পরে আরেকটা আসতেছে, তাবুকের অভিযান আসতেছে, বড় বড় আরো অভিযান আসতেছে, সেগুলোতে তোমাদেরকে নিব। ওয়া ইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, সেখানে যদি জিহাদের নমুনা দেখাইতে পারো, আমি রাসূলের আনুগত্য যদি প্রমাণ করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে অনেক সুন্দর পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, ইতিপূর্বে আমার সাথে মক্কায় যাইতে যেরকম তোমরা পিছনে লুকাই গেছিলা, ওই সময় যদি ওইরকম লুকাই যাও, ইউআযযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ পাক তোমাদেরকে কঠিন বড় ধরনের আযাব দিবেন, সেই জিহাদের জন্য অপেক্ষা করো। লাইসা আলাল আমা হারাজুন, তবে আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে থেকে যারা অন্ধ মানুষ, জিহাদে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আল্লাহ পাক তাকে চোখ দেন নাই, অন্ধ মানুষ, আল্লাহ পাক বলছে এই অন্ধ মানুষটা জেহাদে না গিয়েও সে মুজাহিদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এবং যার হাত নষ্ট পা নষ্ট মানে বিকলাঙ্গ হয়ে গেছে, হাত ঠিক নেই পা ঠিক নেই, যুদ্ধ করার মতো তার মনে অনেক ইচ্ছা আছে কিন্তু তার শারীরিক ক্ষমতা নাই, আল্লাহ পাক বলতেছে সেও মুজাহিদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়ালা আলাল মারিদে হারাজুন, আবার জেহাদে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু অসুস্থতার জন্য সে যাইতে পারে নাই, এই লোককেও আল্লাহ পাক মুজাহিদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাত, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাজরি মিন তাহতিয়াল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। ওয়ামাই ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে দূরে সরে যাবে, ওই জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা, আল্লাহ পাক বলতেছেন ওই গাছের নিচে যেই মানুষগুলো আপনার হাতে বায়াত নিয়েছিল, আল্লাহ পাক মুমিনদের মধ্য থেকে এই মুমিনগুলোর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির ঘোষণা এসে গেছে, এই জন্য এই বায়াতটার নাম হলো বায়াতে রেদওয়ান, সন্তুষ্টির বায়াত। কোরআনের আয়াত আল্লাহ বলছে লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এবং তাদের হাত আল্লাহর হাতের সাথে লেগে গেছে, এই জন্য এই বায়াতটার নাম হলো বায়াতে রেদওয়ান। এই বায়াতটা কিসের বায়াত? জেহাদের বায়াত, জেহাদের জন্য বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বায়াত নেন নাই কোনোদিন যে তোমরা আমার জন্য ভালো ভালো ফল মূল গরু ছাগল বড় বড় জিনিস আমার জন্য নিয়ে আসবা, এটার উপরে বায়াত নাও যে টাকে টাকে গরু আনবা টাকে টাকে মহিষ আনবা, তারপরে বিভিন্ন ধরনের নজর নেয়াস সব আমার কাছে নিয়ে আসবা, তারপরে দান বাক্স বিশাল বিশাল বস্তা বস্তায় টাকা, এক এক মাহফিলে আসলে মানে সবাই টাকা পয়সা নিয়ে আসবা, পরে ২০ বস্তা ৫০ বস্তা বস্তা বস্তায় টাকা ঘরে ঢুকানো হবে, এই উদ্দেশ্যে নবী সাল্লাম কোনোদিন সাহাবায়ে কেরাম থেকে বায়াত নেন নাই। নবী সাল্লাম কয় ধরনের বায়াত নিতেন? তিন ধরনের বায়াত। নবী সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিন ধরনের বায়াত করাইতেন। প্রথম বায়াত হলো, একটা বায়াত হলো বরকতের বায়াত, তাবাররুকান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসাবে মোবারক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে অনেক সাহাবী দেখা গেছে তওবা করতেন বারবার, কিন্তু তওবা করেও আবার গুনার কাজ করে ফেলতেন। আমরাও দেখবেন অনেক সময় তওবা করি যে আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না, দেখা যায় কালকে আবার মিথ্যা কথা বলে ফেলছি, আজকে থেকে ওজনে আর কম দিব না, দেখা যায় পরের দিনে কম দিয়ে দিছি, এরকম আজকে থেকে আর গীবত করবো না, পরের দিন গীবত করে ফেলছি, এরকম অনেক সাহাবী বারবার তওবা করেন কিন্তু তওবার উপরে ইস্তিকামত থাকতে পারেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শপথ নিলেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে মিথ্যা বলবো না, চুরি করবো না, জানা করবো না, এটা করবো না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই লোক আর মৃত্যু পর্যন্ত কোনোদিন চুরি করে নাই জানা করে নাই। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের বায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শপথ করতেন। আরেকটা বায়াত হলো জিহাদের বায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো জেহাদে যেতেন সব জেহাদের আগে জেহাদে যারা অংশগ্রহণ করত তাদের থেকে বায়াত নিতেন। আরেকটা হলো খেলাফতের বায়াত, যে রাষ্ট্রীয়ভাবে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা পরিচালিত হব, এই উদ্দেশ্যে তার হাতে শপথ নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুইটা বায়াত কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, জেহাদের বায়াত এবং খেলাফতের বায়াত, কিন্তু বরকতের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শেষ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা আর কোনোদিন ওই বরকতের বায়াত আর করার নাই, কোন সাহাবী এরকম দরবার খুলে বসেন নাই যে আসো তোমরা সবাই আমি বরকতের বায়াত করাইতেছি, যে তোমাদের কলব জারি করে দিচ্ছি, তোমাদের একেবারে মানে আমার হাতে পাগড়ি ধরো, তোমাদেরকে বরকতের বায়াত করাই, এরকম কোন সাহাবী বায়াত করার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বায়াত করাইছেন খেলাফতের বায়াত, তারপরে জেহাদের বায়াত, ওমর করাইছেন, ওসমান করাইছেন, আলী করাইছেন, এরা করাইছেন খেলাফত এবং জেহাদের বায়াত, অন্য কোন বায়াত বরকতের বায়াত তাবাররুকান বায়াত আর করানো হয় নাই। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে যখন দোয়া চাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো, সাহাবায়ে কেরাম দৌড়াইলে ছুটতেন, ওসমান ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কেউ দোয়ার জন্য আসলে ওমর বলতেন যে ইন্নি লাস্তু বিনবী, খবরদার আমি নবী না, আমার কাছে কিসের দোয়া, ওমর দৌড়াই দিতেন যে আমি কি নবী যে আমার কাছে দোয়ার জন্য আসছো। এবং হাদিসের মধ্যে আসতে যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া গেলেন, তখন এক লোক এসে বললেন যে আমার জন্য একটু দোয়া করেন। তিনি বললেন গাফার আল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করে দিক। আর এক লোক দেখছে যে তো দোয়া লই ফেলছে, দৌড়াই আসি বলতেছে যে আমার জন্য একটা দোয়া করেন। তো বলতেছে লাইসা গাফার আল্লাহ লাক ওয়ালা গাফার আল্লাহ লাহু, আল্লাহ তোমাকেও মাফ না করুক একেও মাফ না করুক, দোয়া করে দিছে। ওই লোকের দোয়া দেখি সবাই ধরছে যে দোয়া করে দেন। অত সাহাবায়ে কেরাম এরকম দোয়ার কারখানা লই বসতেন না, দোয়ার ফ্যাক্টরি বানাই, যে এখানে বসে আছি আপনারা শুধু টাকা পয়সা সবকিছু নিয়ে আসেন, আমি খালি দোয়া করে দিচ্ছি। এরকম সাহাবায়ে কেরাম দোয়ার গোডাউন, দোয়ার ফ্যাক্টরি, দোয়ার দোকান এরকম দেন নাই। বর্তমানে আমরা যেরকম বড় বড় দোকান দেখি যে এরকম দোকান দিয়ে বসে আছে দোয়ার জন্য, মানুষ গরু লই যায় ছাগলে যায় কিসের জন্য, দোয়ার জন্য, বরকতের জন্য, তাবার রুকান, নজর, নেয়াজ, মানত সব। তো সাহাবায়ে কিরাম এরকম বায়াত কখনো করান নাই। এখানে আল্লাহ পাক সাহেব বায়াতের কথা বলছেন, বায়াতের দোয়ান যে ইজ ইউবায়ুনাকা তাহাতা সাজারা, গাছের নিচে যে বায়াত সেই গাছটা ওমর রাদিয়াল্লাহ, কয়েকটা রাওয়ায়েত আসছে, কেউ কেউ বলছে যে ওমর রাদিয়াল্লাহ তাআলার সময় পর্যন্ত ওই গাছটা ছিল, পরে ওমর রাদিয়াল্লাহ তাআলা যখন দেখলেন যে অনেক লোক ওই গাছের নিচে যায় বসে থাকে, অনেক লোক ওই গাছের নিচে ওইটারে বরকতের গাছ মনে করে, যে এই গাছের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে এখানে 1400 সাহাবী জিহাদের বায়াত নিছেন, এই গাছের নিচে বসে থাকে, গাছের সাথে সুতা বাঁধে, তারপরে বিভিন্ন কিছু করতে থাকে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে এই গাছটাকে কেটে শিকড় সহ মাটি সহ তুলে যেন অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। শেরেক উৎখাত করছেন এই গাছ ফেলে দিয়ে, সেখানে মানে এই গাছ উৎখাত হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন না আসলে এক জাতীয় গাছ ওখানে অনেকগুলা ছিল, পরবর্তীতে সাহাবায়ে কিরাম এসে মানে কোনটার নিচে তারা বায়াত নিছেন সেটাই তারা ভুলে গেছেন, তারা বলতে পারতেন না যে এই গাছটার নিচে তারা বায়াত নিছেন। তো আমি ওখানে যখন গেলাম যে হুদাইবিয়া এলাকায়, ওই গাছ ওখানে অনেক, মানে একটা দুইটা না, ওখানে এখন ধরেন 450 গাছ আছে ওই জায়গাটার মধ্যে, ওই এলাকার মধ্যে। হ্যাঁ, তা এখন কোন গাছের নিচে বায়াত? আর ওই 1400 বছর আগের গাছ তো এখন থাকার প্রশ্নই আসে না, আর থাকলে তো ওমর সেটাকে বালাইয়ে দিছেন যদি থাকতই। এখন কিন্তু ওই জাতীয় গাছ ওই এলাকায় অনেক আছে, এবং হুদাইবিয়ার কূপ আছে, হুদাইবিয়ার কূপ এখন একবারে শুকনা, হুদাইবিয়ার কূপের মধ্যে এখন কোনো পানি নেই, আর সেখানে একটা ছোট্ট ইবাদতখানার মতো আছে, ওইটা রাখা হয়েছে ওই দিক থেকে যারা ওমরার জন্য আসেন, ওখানে এহরামের জন্য যে ওযু গোসল এগুলার ব্যবস্থাপনা আছে, যে যাতে কেউ এখানে এসে ওটা হারামের বাহিরে সেখান থেকে এহরাম বেঁধে আসার জন্য ওই ওই জায়গাটা রাখা হয়েছে। তা আল্লাহ পাক বলতেছেন এই গাছের নিচে যারা বায়াত নিছে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে কি আছে সব জেনে গিয়েছেন। ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তাদের উপরে সাকিনাও নাযিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আল্লাহ পাক তাদেরকে একেবারে বিজয়ের নিকটবর্তী স্থানে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং অচিরেই অনেক গনিমত আল্লাহ তাদেরকে দান করবেন। ওয়া কান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পাক হলেন আজিজ এবং হাকিম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বায়াতের রেদওয়ানের মতো, এই 1400 সাহাবীর মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমাদানের সকল ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।